গপ্প মিরের থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু জিএমটি শর্টস। আজকের গপ্প রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা লম্বকর্ণ। রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিনদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলেঘাটা বেঞ্চ প্রত্যেক দিন বিকেলে খালের ধারে হাওয়া খেতে যান। চল্লিশ পার হয়ে ইনি একটু মোটা হয়ে পড়েছেন, সেজন্য ডাক্তারের উপদেশে হেঁটে এক্সারসাইজ করেন এবং ভাত ও লুচি বর্জন করে দুবেলা কচুরি খেয়ে থাকেন। কিছুক্ষণ পায়চারি করে বংশলোচন বাবু ক্লান্ত হয়ে খালের ধারে একটা ঢিপির উপর রুমাল বিছিয়ে বসে পড়লেন। ঘড়িতে দেখলেন সাড়ে ছটা বেজে গেছে। জ্যৈষ্ঠ মাসের শেষ, যে কোনো দিন হঠাৎ ঝড় জল হওয়া বিচিত্র নয়। চুরুট বের করে বংশলোচন ওঠার জন্য প্রস্তুত, এমন সময় বোধ হল কে যেন পিছু থেকে তাঁর জামার প্রান্ত ধরে টানছে এবং মিহি সুরে বলছে, ফিরে দেখলেন একটি বেশ হৃষ্টপুষ্ট ছাগল, কুচকুচে কালো দেহ, বড় বড় লটপটে কানের ওপর কচি পটলের মতো দুটি শিং বেরিয়েছে। বয়স বেশি নয়, এখনো দাড়ি বেরোয়নি।
আরে এটা কোথা থেকে এলো? কার পাটা? কাউকে তো দেখছো না।
ছাগলটা আরো কাছে ঘেঁষে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। বংশলোচন তার মাথায় ঠেলা দিলেন।
আরে যা বলো যা,
ছাগল পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের দুপা মুড়ে ঘাড় বাঁকিয়ে রায়বাহাদুরকে ঢু মারল। রায়বাহাদুর কৌতুক বোধ করলেন, ফের ঠেলা দিলেন। ছাগল আবার খাড়া হলো এবং খপ করে তার হাত থেকে চুরুটটা কেড়ে আহারান্তে বলল, অর্থাৎ আর আছে? বংশলোচনের চামড়ার সিগার কেসে আর একটি মাত্র চুরুট ছিল, তিনি সেটি বের করে দিলেন। ছাগলের মাথা ঘোরা গা বমি কোনো ভাবই প্রকাশ পেল না। দ্বিতীয় চুরুট নিঃশেষ করে পুনরায় জিজ্ঞেস করল,
আর নেই, তুই এবার যা, আমি উঠি।
ছাগল বিশ্বাস করল না, পকেট তল্লাশ করতে লাগল। বংশলোচন নিরুপায় হয়ে সিগার কেসটি খুলে ধরলেন।
আরে না, বিশ্বাস হয়, এই এই দেখ বাপু, এই দেখ।
ছাগল এক লাফে সিগার কেস কেড়ে নিয়ে চেবানো আরম্ভ করল। রায়বাহাদুর রাগবেন কি হাসবেন স্থির করে উঠতে পারলেন না। এদিকে অন্ধকার হয়ে আসছে, আর দেরি করা উচিত নয়। বংশলোচন ঘর চললেন, ছাগল কিন্তু তাঁর সঙ্গ ছাড়ল না, তাড়ালেও যায় না। অগত্যা বাড়ি নিয়ে যাওয়া ছাড়া বংশলোচনের আর কোনো উপায় রইল না। পথে যদি মালিকের সন্ধান পান ভালোই, নতুবা কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করবেন। বাড়ি ফেরার পথে বংশলোচন অনেক খোঁজ নিলেন, কিন্তু কেউই ছাগলের ইতিবৃত্ত বলতে পারল না। অবশেষে তিনি হতাশ হয়ে স্থির করলেন যে আপাতত নিজেই ওকে পালন করবেন। হঠাৎ তার মনে একটা কাঁটা খচ করে উঠল। তার যে এখন পত্নীর সঙ্গে কলহ চলছে, আজ পাঁচ দিন হল কথা বন্ধ, এরকম প্রায় হয় বিশেষ উদ্বেগের কারণে, কিন্তু আপাতত অবস্থাটি সুবিধাজনক নয়। গিন্নি জন্তু জানোয়ার মোটেই পছন্দ করেন না। বংশলোচনের একবার কুকুর পোষার শখ হয়েছিল, কিন্তু গিন্নির প্রবল আপত্তিতে তা সফল হয়নি। আজ একই কলহ চলছে, তার উপর ছাগল নিয়ে গেলে আর রক্ষে থাকবে না। বংশলোচন বাবুর বৈঠকখানায় যে সান্ধ্য আড্ডা বসে, তাতে নিত্য বহু সংখ্যক রাজা উজির বধ হয়ে থাকে। লাট সাহেব, সুরেন বাণুজ্যে, মোহন বাগান, পরমার্থ তত্ত্ব, প্রতিবেশী অধর বুড়োর শ্রাদ্ধ, আলিপুরের নতুন কুমির, কোন প্রসঙ্গই বাদ যায় না। সম্প্রতি সাত দিন ধরে বাঘের বিষয় আলোচিত হচ্ছিল। এই সূত্রে গতকাল বংশলোচনের শালাবাবু নগেন এবং দূরসম্পর্কের ভাগ্নে উদয়ের মধ্যে প্রায় হাতাহাতির উপক্রম হয়। অন্যান্য সভ্য অনেক কষ্টে তাদের নিরস্ত করেন। আজও যথাসময় আড্ডা বসেছে, বংশলোচন কিন্তু এখনো বেরিয়ে ফেরেননি। তার অন্তরঙ্গ বন্ধু বিনোদ উকিল ফরাসের ওপর তাকিয়া ঠেস দিয়ে খবরের কাগজ পড়ছেন। বৃদ্ধ কেদার চাটুর্যে মশাই হুঁকো হাতে ঝিমোচ্ছেন। নগেন ও উদয় অতি কষ্টে ক্রোধ রুদ্ধ করে ওঁত পেতে বসে আছে, একটা ছুতো পেলেই পরস্পরকে আবার আক্রমণ করবে। আর চুপ করে থাকতে না পেরে উদয় বলল,
যাই বলো, বাঘের মাপ কখনোই ল্যাজ শুদ্ধ হতে পারে না, তাহলে মেয়েদের মাপও চুল শুদ্ধ হবে না কেন? আমার বউয়ের বিনুনিটাই তো 3 ফুট লম্বা। তবে কি বলতে চাও, বউ আমার 8 ফুট লম্বা।
দেখ উদয়, তোর বউয়ের বর্ণনা আমি মোটেই শুনতে চাই না, বাঘের কথা বলতে হয়তো বল।
এই শুনে চাতুর্যে মশাইয়ের তন্দ্রা ছুটে গেল।
তোমাদের এখানে কি বাঘ ছাড়া অন্য কোনো জানোয়ার নেই?
এমন সময় বংশলোচন ছাগল নিয়ে ফিরলেন। বিনোদবাবু বললেন,
আরে বাহ, পাঁঠাটি তো বেশ, তা কত দিয়ে কিনলে?
বংশলোচন সমস্ত ঘটনা বিবৃত করলেন।
বিয়ারিস মাল, বেশি দিন ঘরে না রাখাই ভালো, সাবাড় করে ফেলো, হে সাবাড় করে ফেলো, কাতর উপার লাগিয়ে দাও।
চাটুর্যে মশাই ছাগলের পেট টিপে বললেন,
দিব্যি পুরুষ্টু পাঁঠা খাসা কালিয়া হবে।
নগেন ছাগলের উরু টিপে বলল,
আড়ি কাবাব, একটু বেশি করে আদা বাটা আর পেঁয়াজ।
আমার বউ এইসা গুলি কাবাব করতে জানে না।
উদব আবার,
আচ্ছা তোমাদের কি জন্তু দেখলে খেতে ইচ্ছে করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব।
ছাগলের খবর শুনে বংশলোচনের 7 বছরের মেয়ে টিপি এবং ছোট ছেলে ঘেন্টু ছুটে এলো।
ও বাবা বাবা, আমি পাঁঠা খাবো, পাঁঠার মাংস।
শুনে শুনে বাবু কেবল খাই খাই শিখেছেন।
ঘেন্টু হাত পা ছুঁড়ে বলল,
হ্যাঁ আমি মেটুরি খাবো।
বাবা, ও বাবা, আমি পাঁঠা পুষবো, একটু লাল ফিতে দাও না।
বেশ তো মা, ও একটু খাওয়া দাওয়া করুক, তারপর নিয়ে খেলা করিস এখন।
ও বাবা, পাঠার নাম কি বলো না?
নামের ভাবনা কি, ভাসু রক, দধি মুখ, মশি পুচ্ছ, লম্বকর্ণ।
লম্বকর্ণই ভালো।
বংশলোচন কন্যাকে একটু অন্তরালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন,
তোর মা এখন কি করছে?
মা এক্ষুনি তো কল ঘরে গেছে।
ঠিক জানিস, তাহলে এখন এক ঘন্টা নিশ্চিত। এই দেখ, ঝেঁকে গিয়ে বল চট করে ঘোড়ার ভেজানো ছোলা চারটি এনে এই বাইরের বারান্দা যেন ছাগলটাকে খেতে দেয়। হ্যাঁ, আর দেখ বাড়ির ভেতরে নিয়ে যাস নি যেন।
উৎসাহের আতিশয্যে টিপি পিতার আদেশ গেল ভুলে। ছাগলের গলায় লাল ফিতে বেঁধে টানতে টানতে অন্দর মহলে নিয়ে গিয়ে বলল, মানিনি মুখ মুছতে মুছতে স্নানের ঘর থেকে বের হয়ে বললেন,
মরুন, ওটাকে কে আনলে? দুর্গা দুর্গার, ওজি, আরে ও বাতাসি, এই শিগগির ছাগলটাকে বার করে দে।
ওকে তো বাবা এনেছে, আমি পুষবো, ঘোরা ঘোরা খেলবো।
খেলো বার করে দিচ্ছি, ভদ্রলোকে ও ছাগল পোষে। বেরো বেরো বেরো, ও দারোয়ান, আরে ও দোকানদার সিং, সে মূল্য কোথায়?
হাঁক দিয়ে চুকন্দর সিং হাজির হল। শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গালপাট্টা দাড়ি, পাকানো গোঁফ, জাঁকালো গলা এবং ততোধিক জাঁকালো তার নাম। এরই জোরে সে চোট্টা এবং ডাকুর আক্রমণ থেকে দেউড়ি রক্ষা করে। অন্দরের মধ্যে হট্টগোল শুনে রায়বাহাদুর বুঝলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে কপাল ঠুকে বাড়ির ভেতরে এলেন। গিন্নি তাঁর প্রতি দৃক্ষপাত না করে দারোয়ানকে বললেন,
ছাগলটাকে আমি নিকাল দেও, একদম ফটককে বাইরে, নিতে করে চিষ্টি নোংরা করে গা।
বহুত আচ্ছা, দেখো চুকন্দর সিং, এই বকরি গেটের বাইরে জায়গা তো তোমার নকরিবি জায়গা। বহুত আচ্ছা,
মানিনি স্বামীর প্রতি কয়েকটি অগ্নিময় নয়ন বান হেনে বললেন,
হেলা টেপি হতচ্ছাড়ি, রাত্রির হয়ে গেল, গিলতে হবে না, থাকিত চাগল নিয়ে, কাল আমি যাচ্ছি হাটখোলায়।
হাটখোলায় গিন্নির বাপের বাড়ি।
টেপি ঝিকে বলে দে, বৈঠকখানা ঘরে আমার শোবার বিছানা করে দেবে, আমি সিঁড়ি ভাঙতে পারি না। আর দেখ ঠাকুরকে বল আমি মাংস খাবো না, শুধু খান কত কচুরি, একটু ডাল আর পটল ভাজা খাবো।
পুরাকালে বড়লোকদের বাড়িতে একটি করে গোসা ঘর থাকত। ক্রুদ্ধা আর্য নারীগণ সেখানে আশ্রয় নিতেন, কিন্তু আর্য পুত্রদের জন্য সেরকম কোনো পাকা বন্দোবস্ত ছিল না। অগত্যা তাঁরা এক পত্নীর সহিত মতান্তর হলে অপর এক পত্নীর দ্বারস্থ হতেন। আজকাল খরচপত্র বেড়ে যাওয়ায় এই সকল সুন্দর প্রাচীন প্রথা লোপ পেয়েছে। এখন মেয়েদের ব্যবস্থা শোবার ঘরের মেঝের ওপর মাদুর, অথবা তেমন হলে বাপের বাড়ি। আর ভদ্রলোকদের একমাত্র আশ্রয় বৈঠকখানা। আহারান্তে বংশলোচন বৈঠকখানা ঘরে একাকী শয়ন করলেন। অন্ধকারে তার ঘুম হয় না, এজন্য ঘরের এক কোণে পিনসুজের ওপর একটা রেড়ি তেলের প্রদীপ জ্বলছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে বংশলোচন নাসিকার ধ্বনি করতে লাগলেন। লম্বকর্ণ বারান্দায় শুয়ে রোমন্থন করছিল, দু দুটো বর্মা চুরুট খেয়ে তার ঘুম গেছে চোটে। রাত্রি আন্দাজ একটায় জোরে হাওয়া উঠল, ঠান্ডা লাগায় সে বিরক্ত হয়ে উঠে পড়ল। বৈঠকখানা ঘর থেকে মিজমিজে আলো দেখা যাচ্ছে। লম্বকর্ণ তার দড়ি চিবিয়ে কেটে ফেলল এবং দরজা খোলা পেয়ে নিঃশব্দে বৈঠকখানায় প্রবেশ করল। আবার তার খিদে পেয়েছে, ঘরের চারদিকে ঘুরে একবার তদারক করে নিল। ফরাশের এক কোণে এক গোছা খবরের কাগজ রয়েছে, চিবিয়ে দেখল অত্যন্তই নিরস। অগত্যা সে গীতার তিন অধ্যায় উদরস্থ করল। গীতা খেয়ে গলা গেল শুকিয়ে। একটা উঁচু তেপায়ার ওপর এক কুঁজো জল আছে, কিন্তু তা নাগাল পাওয়া যায় না। লম্বকর্ণ তখন প্রদীপের কাছে গিয়ে রেড়ির তেল চেখে দেখল বেশ সুস্বাদু, চক চক করে সবটা খেয়ে ফেলল, প্রদীপ নিভল। বংশলোচন স্বপ্ন দেখছেন গিন্নির সাথে সন্ধি স্থাপন হয়ে গেছে। হঠাৎ পাশ ফিরতে তার একটা নরম গরম স্পন্দনশীল স্পর্শ অনুভব হল।
কখন এলে?
চোর চোর বাঘে, এই চুকন্দর সিং, জলদি আও নগেন, উদো
শিগগিরই। কে 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 কে
হুলু স্থূল কাণ্ড। চুকান্দার তার মুঙ্গেরি বন্দুকে বারুদ ভরতে লাগলো। নগেন ও উদয় লাঠি ছাতা টেনিস ব্যাট যা পেল তাই নিয়ে ছুটল। মানিনী ব্যাকুল হয়ে হাঁপাতে হাঁপাতে নেমে এলেন। বংশলোচন ক্রমে প্রকৃতিস্থ হলেন। লম্বকর্ণ দু এক ঘা মার খেয়ে চিৎকার করতে লাগলো। আর এরই মধ্যে বংশলোচন ভাবলেন,
বাঘ হলেই বরঞ্চ ভালো ছিল।
মানিনী ভাবলেন,
ঠিক আছে ঠিক আছে।
ভোরবেলা বংশলোচন চুকান্দারকে পাড়ায় খোঁজ নিতে বললেন,
দেখে আও কোন ভালো আদমি ছাগল পুষতে রাজি আছে কিনা।
যে সে লোককে তিনি ছাগল দেবেন না, এমন লোক চাই যে যত্ন করে প্রতিপালন করবে, টাকার লোভে বেচবে না আর মাংসের লোভে মারবে না। আটটা বেজেছে। বংশলোচন বাইরের বারান্দায় চেয়ারে বসে আছেন। নাপিত দাড়ি কামিয়ে দিচ্ছে। বিনোদবাবু ও নগেন অমৃতবাজারে ডালাউসি ভার্সেস মোহন বাগান পড়ছেন। উদয় ল্যাংড়া আমের দর করছে। ঠিক এমন সময় চুকান্দার এসে সেলাম করে বলল,
সালাম লাটু বাবু আয়।
তিনজন সহচরের সহিত লাটুবাবু বারান্দায় এসে নমস্কার করলেন।
নমস্কার।
তাদের প্রত্যেকের বেশভূষা প্রায় একই প্রকার। ঘাড়ের চুল আমূল ছাঁটা, মাথার উপর পর্বতাকার তেড়ি, রগের কাছে দুগোছা চুল ফনা ধরে আছে, হাতে রিস্ট ওয়াচ, গায়ে পাতলা পাঞ্জাবি, তার ভেতর দিয়ে গোলাপি গেঞ্জির আভা দেখা যাচ্ছে।
আপনাদের কোত্থেকে আসা হচ্ছে? আমরা বেলেঘাটা কেরাসিন ব্যান্ড। আমি ব্যান্ডমাস্টার লটোবল নন্দী। লোকে আমাকে লাটু বাবু বলে ডাকে। শুনলাম আপনি একটা পাঁটা বিলিয়ে দেবেন, তাই সঠিক খবর নিতে এসেছি।
আপনারা বুঝি ক্যানেস্তারা বাজান?
ক্যানেস্তারা সেটা কি মশাই? দোস্তর মতো কালসাট। এই ইন লবিন লিওগি ক্লারিনেট, এই লর্ড হরি লাগ ফ্লোট, এই লবকুমার লন্ডন বেলা, তাছাড়া কর্লেট পিকলু হারমোনিয়া ঢোল কত্তাল সব নিয়ে 19 জন আছি। বর্মা ওয়েল কোম্পানি ডিপোয় কাজ করি। ছোট সাহেবের সেদিন বিয়ে হল, হিস্ট্রি দিলে, আমরা বাজালুম, সাহেব খুশি হয়ে টাইটেল দিলে, কেরাসিন ব্যান্ড।
দেখুন আমার একটি ছাগল আছে, সেটি আপনাকে দিতে পারি, কিন্তু
আমরা হলাম 19টি প্রাণী, একটা পাঁটায় কি হবে মশাই? কি বলো লড়ি?
লড়ি
আমি এই শর্তে দিতে পারি যে ছাগলটিকে আপনারা যত্ন করে মানুষ করবেন, বেচতে পারবেন না কিন্তু মারতেও পারবেন না।
এই আপনি নতুন কথা বলছেন মশাই, ভদ্রলোকে কখনো ছাগল পোষে?
পাতি নয় যে দুধ দেবে,
আখি নয় যে পড়বে,
ভেড়া নয় যে কম্বল হবে।
যাই হোক, বাজে কথা বলার আমার সময় নেই, নেবেন কিনা বলুন।
লাটুবাবু ঘাড় চুলকোতে লাগলেন। নরহরি নবীন নবকুমার সবাই বললেন,
কিন্তু মনে থাকে যেন বেচতে পারবেন না, কাটতে পারবেন না।
সে আপনি ভাববেন না, লাটু লন্দির কথা লড় চড়লেই।
লম্বকর্ণকে নিয়ে বেলেঘাটা কেরোসিন ব্যান্ড চলে গেল। বংশলোচন বিমর্ষ চিত্তে বললেন,
ব্যাটাদের দিয়ে ভরসা হচ্ছে না।
ভেবো না হে, এই বিনোদ বলছে তোমার পাঁঠা গন্ধর্ব লোকে বাস করবে, বরঞ্চ আমরাই ফাঁকে বললাম।
সন্ধ্যার আড্ডা বসেছে, আজও বাঘের গল্প চলছে। চাটুর্য মহাশয় বলছেন,
আরে সেটা তোমাদের ভুল ধারণা হে, হ্যাঁ বাঘ বলে কোনো ভিন্ন জানোয়ার নেই, ও একটা অবস্থার ফের, আরশোলা থেকে যেমন কাঁচপোকা। তোমরা আজই ডারউইন শিখেছো, আমাদের সব ছেলেবেলা থেকেই জানা আছে। আমাদের রায়বাহাদুর ছাগলটা বিদায় করে খুব ভালো কাজ করেছেন, কেটে খেয়ে ফেললে তো কথাই ছিল না, কিন্তু বাড়িতে রেখে বাড়তে দেওয়া।
বংশলোচন একখানি নতুন গীতা নিয়ে নিবিষ্ট চিত্তে অধ্যয়ন করছেন।
নায়ং ভূতা ভবিতা বা ন ভয়ো,
অর্থাৎ কিনা আত্মা একবার হয়ে আর যে হবে না তা নয়,
অজ নিত্য
অজ কিনা ছাগলং। ছাগলটা যখন বিদায় হয়েছে তখন আজ সন্ধি স্থাপনা হলেও হতে পারে।
বিনোদ বংশলোচনকে বললেন,
হে কন্তেও, তুমি শ্রী ভগবানকে একটু থামিয়ে রেখে একবার চাটুজ্জে মশায়ের কথাটা শোনো, মনে বল পাবে।
আমি সেবার যখন শিমলে যাব।
খবরদার উদয়।
যা বলছিলুম শোনো, আমাদের মজিলপুরের চরণ ঘোষের একটা ছাগল ছিল, নাম তার ভুটে। ব্যাটা খেয়ে খেয়ে হলো ইয়া বিশাল, ইয়া শিং, ইয়া দাড়ি। একদিন চরণের বাড়িতে ভোজ, বুঝলে, লুচি পাঠার কালিয়া এই সব। আজ আবার সময় দেখি ভুটে পাঠার মাংস খাচ্ছে। বললাম, দেখছো কি চরণ, এখনই ছাগলটাকে বিদায় করো, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করো, প্রাণে ভয় নেই। হ্যাঁ, চরণ শুনলে না, গরিবের কথা বাসি হলে ফলে। তারপর দিন থেকে ভুটে নিরুদ্দেশ, খোঁজ খোঁজ, কোথা গেল কোথা গেল। এক বছর পর মশাই সেই ছাগল সদর বনে পাওয়া গেল, ছিন নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখ একেবারে হাড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ। তার উপর দেখা দিয়েছে মশাই আজি আজি ডোরা ডোরা। ডাকা হলো, ভুটে ভুটে। ভুটে বললে, হালুম। বলবো কি, লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে এলো।
হাজুর, লাটু বাবু আয়ে।
সপারিষদ লাটু বাবু প্রবেশ করলেন, সঙ্গে আছে লম্বকর্ণ।
কে ব্যান্ডমাস্টার, আবার কি মনে করে?
লাটু বাবুর আর সে লাবণ্য নেই, চুল উস্কো খুস্কো, চোখ বসে গেছে, জামা ছিঁড়ে গেছে। সজল নয়নে বললেন,
সর্বনাশ হয়েছে মশাই, দলে প্রালে মেরেছে।
হুজুর যখন রয়েছেন একটা ভিত করবেনই করবেন।
কি কি হয়েছে, ব্যাপার কি
মশাই? মশাই ওই পড়ারা দলের চামড়া কেটেছে, বেড়ার তার খেয়ে দিয়েছে, হারমোনিয়ামের সমস্ত চাবি চিড়িয়েছে, আর আমার পাঞ্জাবির পকেট কেটে 90 টাকার লোট
নিয়ে ফেলেছে। পাঠা নয় হুজুর, সাক্ষাৎ শয়তান, সর্বস্ব গেছে, লাটুর পানটিকে বলে আপনার ভরসা এখনো ধুপুক ধুপুক করছে।
ফাঁসাতে ফেললে দেখছি।
দোয়াই হুজুর, লাটুর দোষাটা একবার দেখুন, একটা ব্যবস্থা করে দিন, বেচারা মারা যায় যায়। একটু জোলাপ দিলে হয় না?
এই মশাই, এই কি আপনার আপনার বিবেচনা হলো? মরছি টাকার চোখে আর আপনি বলছেন জোলাপ খেতে।
আরে তুমি খাবে কেন, ছাগলটাকে দিতে বলেছি।
হায় 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 হুজুর, এখনো ছাগল চিনলেন না, সে তো কোন কালে হজম করে ফেলেছে।
শুনে তো মনে হচ্ছে লাটু বাবুর মাথাটাই কেবল আস্ত রেখেছে।
যা হওয়ার তা তো হয়েছে। এখন বিনোদ, তুমি একটা খেসারত ঠিক করে দাও, বেচারার লোকসান যাতে না হয়, আমার উপর বেশি জুলুমও না হয়, ছাগলটা বাড়িতেই থাকুক, কাল যা হয় করা যাবে।
অনেক দরদস্তুরের পর 100 টাকায় রফা হল। বংশলোচন বেশি কষাকষি করতে দিলেন না, লাটুবাবুর দল টাকা নিয়ে চলে গেল। লম্বকর্ণ ফিরেছে শুনে টিপি ছুটে এলো। বিনোদ বললেন,
ও টেপুরানি, শিগগির গিয়ে তোমার মাকে বলো কাল আমরা এখানে খাবো লুচি পোলাও মাংস।
কিন্তু বাবা তো আর মাংস খায় না।
হ্যাঁ বলো কি। হ্যাঁ বংশু, বলে প্রেমটা কি এক পাটা থেকে 200 পাটায় পৌঁছেছি নাকি? আচ্ছা তুমি না খাও না খাও, আরে আমরা তো আছি, যাও তো টেপু, মাকে গিয়ে বলো সব জোগাড় করতে।
এখন হচ্ছে না, মা বাবার ঝগড়া চলছে, কথাটি নেই।
কথাটি নেই, তুই সব জানিস, যা যা বাড়ি, যেটা হয়েছিস।
বারে আমি বুঝি টের পাই না, তবে কেন মা খালি খালি আমাকে বলে, টেপি পাকাটা মেরামত হবে, টেপি এ মাসে আরো 200 টাকা চাই, তোমাকে বলে না কেন বাবা?
থাম থাম বকিস কি।
হে রায় বাহাদুর, কন্যাকে বেশি ঘাটিও না, অনেক কথা ফাঁস করে দেবে।
অবস্থাটা সঙ্গে নয়েছে বলো?
আরে এতদিন তো সব মিটে যেত, ওই ছাগলটাই মুশকিল বাঁধালে।
এটা ঘর ভীতি বিভীষণ, তোমারই বা অত মায়া কেন হে? আরে খেতে না পারো বিদায় করে দাও। শোনো, জলে বাস করে কুমিনের সঙ্গে বিবাদ করতে যেও না।
দেখি কাল যা হয় করা যাবে।
এ রাত্রেও বংশলোচন বৈঠকখানায় বিরহ শয়নে যাপন করলেন। ছাগলটা আস্তাবলে বাঁধা ছিল, উপদ্রব করার সুবিধে পায়নি। পরদিন বিকেল 5:30টার সময় বংশলোচন বেড়াবার জন্য প্রস্তুত হয়ে একবার এদিক ওদিক তাকিয়ে দেখলেন কেউ তাকে লক্ষ্য করছে কিনা। গিন্নিও ছেলেমেয়েরা উপরে আছে, ঝি চাকর অন্দরে কাজকর্মে ব্যস্ত। চুকন্দর সিং তার ঘরে বসে আটা মাখাচ্ছে। লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে এবং দড়ির সীমার মধ্যে যথাসম্ভব লম্ফঝম্ফ করছে। বংশলোচন দড়ি হাতে করে ছাগল নিয়ে আস্তে আস্তে বের হলে পাছে পরিচিত লোকের সঙ্গে দেখা হয় সেজন্য বংশলোচন সোজা রাস্তায় না গিয়ে গলি ঘুজির ভেতর দিয়ে চললেন। পথে এক ঠোঙা জিলিপি কিনে পকেটে রাখলেন। ক্রমে লোকালয় থেকে দূরে এসে জনশূন্য খাল ধারে পৌঁছলেন। আজ তিনি স্বহস্তে লম্বকর্ণকে বিসর্জন দেবেন, যেখানে পেয়েছিলেন আবার সেখানেই ছেড়ে দেবেন যা থাকে তার কপালে। যথাস্থানে এসে বংশলোচন জিলিপির ঠোঙাটি ছাগলকে খেতে দিলেন। পকেট থেকে এক টুকরো কাগজ বের করে তাতে লিখলেন,
এই ছাগল বেলেঘাটা খালের ধারে কুড়িয়ে পেয়েছিলাম, প্রতিপালন করতে না পারায় আবার সেখানেই ছেড়ে দিলাম। আল্লাহ কালী যিশুর দিব্যি, একে কেউ মারবেন না, কখনো মারবেন না।
লেখার পর কাগজ ভাঁজ করে ছোট টিনের কৌটোয় ভরে লম্বকর্ণের গলায় ভালো করে বেঁধে দিলেন। তারপর তিনি শেষবার ছাগলের গায়ে হাত বুলিয়ে আস্তে আস্তে সরে পড়লেন। লম্বকর্ণ তখন আহারে ব্যস্ত।
খাও বাবা, খাও, এখানেই থাকো, আমার পানি আর দেখতে হবে না তোমাকে, কেমন?
দূরে এসেও বংশলোচন বারবার পেছন ফিরে দেখতে লাগলেন। লম্বকর্ণ আহার শেষ করে এদিক ওদিক তাকাচ্ছে, যদি তাকে দেখে ফেলে এখনই পিছু নেবে, এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। বংশলোচন অগত্যা জোরে জোরে চলতে লাগলেন, আর পারা যায় না, হাঁপ ধরছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় তিনি বসে পড়লেন। লম্বকর্ণকে আর দেখা যায় না, এবার তার মুক্তি। আর কিছুদিন দেরি করলে জড় ভরতের অবস্থা হতো। বংশলোচন চমকে ওপরে তাকিয়ে দেখলেন অন্তরীক্ষের গম্বুজে কে যেন এক পৌঁছ সীসা রঙের অস্তর মাখিয়ে দিয়েছে। দূরে এক ঝাঁক সাদা বক জোরে পাখা চালিয়ে পালাচ্ছে। সমস্ত জগৎ চুপ, গাছের পাতাটি নড়ছে না। আসন্ন দুর্যোগের ভয়ে স্থাবর জঙ্গম হতভম্ব হয়ে গেছে। বংশলোচন উঠলেন, কিন্তু আবার বসে পড়লেন। জোরে হাঁটার ফলে তাঁর বুক ধরফর করছিল। সহসা আকাশ চিড়খে ফেটে গেল, এক ঝলক বিদ্যুৎ খেলে ফাটা আকাশ আবার বেমালুম জুড়ে গেল। ঈশান কোণ থেকে একটা ঝাপসা পর্দা তাড়া করে আসছে, তার পেছনে যা কিছু সমস্ত মুছে গেছে, সামনেও আর দেরি নেই। ওই এলো, ওই এলো। গাছপালা শিউরে উঠল, লম্বা লম্বা তাল গাছগুলো প্রবল বেগে মাথা নাড়িয়ে আপত্তি জানালো, কাকের দল আর্তনাদ করে ওড়ার চেষ্টা করল, কিন্তু ঝাপটা খেয়ে আবার গাছের ডাল আঁকড়ে ধরল। প্রচণ্ড ঝড়, প্রচণ্ডতর বৃষ্টি, যেন এই নগণ্য উই ঢিবি এই ক্ষুদ্র কলকাতা শহরকে ডোবানোর জন্য স্বর্গের 33 কোটি দেবতা সার মেধে বড় বড় ভৃঙ্গার থেকে তোড়ে জল ঢালছে। মোটা নিরেট জলধারা, তার ফাঁকে ফাঁকে ছোট ছোট ফোঁটা, সমস্ত শূন্য একেবারে ভরাট হয়ে গেছে।
মন ইজ্জত কাপড় চোপড় সবই গেছে, এখন প্রাণটা রক্ষে পেলে হয়। আরে হতবাগা ছাগল, কি কুক্ষরে ওরে মারে!
বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো খেলে গেল, সঙ্গে সঙ্গে আকাশের সঞ্চিত 20 কোটি বোল্ট ইলেকট্রিসিটি অদূরবর্তী একটা নারকেল গাছের ব্রহ্মরন্ধ্র ভেদ করে বিকট নাদে ভূগর্ভে প্রবেশ করল। রাশি রাশি সরিষার ফুল, জগৎ লুপ্ত, তুমি নেই আমি নেই, বংশলোচন সংজ্ঞা হারিয়েছেন। বৃষ্টি থেমেছে, কিন্তু এখনো শুঁ শুঁ করে হাওয়া চলছে। ছেঁড়া মেঘের পর্দা ঠেলে দেবতারা 2-4টে মিটমিটে তারার লণ্ঠন নিয়ে নিজের অবস্থা তদারক করছে।
আমি কে? ও, আমি তো রায়বাহাদুর। কোথায়? এই তো খালের কাছে। কিসের শব্দ? সোনা ব্যাঙ। হ্যাঁ, সোনা ব্যাঙ তো।
বংশলোচন জল কাদায় শুয়ে ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলেন। তার নষ্ট স্মৃতি ফিরে এসেছে। মানুষের স্বর কানে আসছে। কে তাকে ডাকছে? অদূরে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। জনাকতক লোক লণ্ঠন নিয়ে ইতস্তত ঘুরছে এবং তাকে ডাকছে। একটি পরিচিত নারী কণ্ঠ কেঁদে উঠল। রায়বাহাদুর চাঙ্গা হয়ে বললেন,
এই যে আমি এখানে আছি, ভয় নেই।
আজ আর দোতলায় উঠে কাজ নেই। ওজি, এই বৈঠকখানা ঘরে বড় বিছানাখানা করে দে তো, আর দেখ আমার বালিশটাও দিয়ে যা।
আরে, এই চটুর্যে মিশে মরে না কেন?
আর না।
ও কি, সে হবে না, এই গরম লুচি কখানি খেতেই হবে, নইলে আমার মাথা খাও।
শোনো না, তোমার সে বোতলটায় কি আছে একটু চায়ের সঙ্গে মিশিয়ে দেবো নাকি?
বংশলোচন লাফিয়ে উঠে বললেন,
ওটা আবার এসেছে, নিয়ে আয় তো লাঠিটা।
করো কি করো কি, মেরো না ওকে। ও বেচারা বৃষ্টি থামতে ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাতেই তো তোমায় ফিরে পেলাম। ওরে মধুসূদন!
লম্বকর্ণ বাড়িতেই রয়ে গেল এবং দিন দিন শশীকলার ন্যায় বাড়তে লাগল। ক্রমে তার আধ হাত দাড়ি গজাল। রায়বাহাদুর আর বড় একটা খোঁজ খবর করেন না, তিনি এখন ইলেকশন নিয়ে ব্যস্ত। মানিনি লম্বকর্ণের শিং কেমিক্যাল সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছেন, তার জন্য সাবান ও ফিনাইলের ব্যবস্থা হয়েছে, কিন্তু বিশেষ ফল হয়নি। লোকে দূর থেকে তাকে বিদ্রুপ করে। লম্বকর্ণ গম্ভীর ভাবে সমস্তটা শুনে যায়, নিতান্ত বাড়াবাড়ি করলে বলে, অর্থাৎ যত ইচ্ছা হয় বকে যাও, আমি ওসব গ্রাহ্য করি। এখনকার মতো গপ্প বিরতি এর সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক। আপনার গপ্পের প্লেলিস্ট।